বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 28 মার্চ, 14 চৈত্র এবং ফার্সি 8 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন, আজ তুরস্কে আবারও বসছেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আধাবেলা হরতালের সংঘর্ষ, র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বললেন প্রধানমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি, একজন আহত, 5 বিজেপি বিধায়ক সাসপেন্ড। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই হচ্ছে তেহরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা। তিনি বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে, কিন্তু আমেরিকা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। আমির আবদুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের জনগণের অর্থনৈতিক স্বার্থ জড়িত। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত চুক্তি সইয়ের সুযোগ নেই। ফলে এটি এখন ভিয়েনা সংলাপ সফল না হওয়ার পথে প্রধান বাধা হয়ে দেখা দিয়েছে। গতকাল রাজধানী তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান। ভিয়েনা সংলাপের ক্ষেত্রে এনরিক মোরা 5 জাতিগোষ্ঠীর পক্ষে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন। কাতারে অনুষ্ঠানরত সামরিক প্রদর্শনীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-এর উপস্থিতির ব্যাপারে আমেরিকা যে নেতিবাচক মন্তব্য করেছে তার কড়া জবাব দিয়েছে
তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এ অনুষ্ঠানে তার দেশ এবং আইআরজিএসের অংশগ্রহণ করার সব ধরনের বৈধ অধিকার রয়েছে। গতকাল তিনি আরও বলেন, আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে ইরান সরকারিভাবে অংশগ্রহণ করছে, তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা মার্কিন সরকারের জন্য অসম্মানের ব্যাপার। গত ২৪ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস কাতারের আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলনে ইরানের অংশগ্রহণ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শনের জন্য সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেন। প্রাইস বলেন, কাতার প্রদর্শনীতে ইরানের সামরিক কর্মকর্তা এবং আইআরজিএসের কর্মকর্তাদের উপস্থিতির কারণে আমেরিকা গভীরভাবে হতাশ ও বিব্রত। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের ছোটখাটো শয়তানির জবাবও হবে বড় ধরনের। তিনি ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ খুজেস্তানে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি বিজড়িত অঞ্চল পরিদর্শনের সময় একথা বলেন। সেখানে সমবেত তরুণদের উদ্দেশ্য তিনি আরও বলেন, বর্তমানে ইরান যে সম্মান মর্যাদা ও স্বাধীনতা অর্জন করেছে তার পেছনে রয়েছে মহান শহীদদের সাহসিকতা। তাদের আত্মত্যাগের কারণেই ইরান বর্তমান অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান জেনারেল সালামি। আইআরজিএসের প্রধান আরও বলেন, ইরানের বর্তমান শক্তির ভিত্তি অত্যন্ত দৃঢ়। এই দৃঢ়তা এবং উন্নতির পেছনে শহীদদের গৌরবোজ্জ্বল ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছেন, তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একদল সাংবাদিকের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেছেন। এদিকে যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। দুপক্ষের মধ্যে যখন সংঘাত নতুন করে বেড়েছে, তখন এই শান্তি আলোচনায় বসার ব্যাপারে দুই পক্ষের সম্মতির কথা জানিয়েছেন তুরস্কের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। তিনি জানান, আজ ইস্তাম্বুল শহরে দুপক্ষ শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে। এর আগে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন এবং আজকের বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গণতান্ত্রিক বাম জোটের ডাকে আধাবেলা হরতাল চলাকালে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতাল পালনকালে আজ রাজধানীর পুরোপল্টন এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনে রাজধানীর পল্টন মোড়ে ভোর 6টার দিকে মিছিল বের করে সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। পরে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় আর ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। হরতাল চলাকালে বেলা 11টার দিকে পল্টনে নেতাকর্মীদের ওপরে পুলিশ লাঠিচার্জ করে, এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় বাম জোটের নেতাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের উপরে পুলিশ জল কামান ও টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহত বাম জোটের একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে এই হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা আগামীকাল দেশব্যাপী এই কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এদিকে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই হরতাল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকাসহ দেশের কমপক্ষে 20টি জেলায় আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, হামলা করা হয়েছে। এদিকে বাম জোটের ডাকা অর্ধবেলা হরতালের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে যুবলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী স্লোগান দেয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন। আজ সকালে র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। র্যাব সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেদের দেশে স্বীকৃত খুনিদের স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে সরকারের পক্ষ থেকে শাস্তির বিধান নিশ্চিত করা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা আমাদের বিনা কারণে বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে কোনো বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে শিক্ষার্থীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা ইস্যুতে হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে শিক্ষার্থীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা ইস্যুতে হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এদিকে হিজাব বিতর্কের মধ্যে আজ 28 মার্চ থেকে কর্ণাটকে বোর্ডের পরীক্ষা শুরু হয়। হিজাব বিতর্কের পর এটাই প্রথম পরীক্ষা। এ সময় কর্ণাটক হাইকোর্টের নির্দেশে মুসলিম ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের বাইরে হিজাব খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্ট গত 15 মার্চ তার রায় বলেছে, হিজাব ইসলামের একটি বাধ্যতামূলক অনুশীলন নয়। এর পাশাপাশি স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ করার কর্ণাটক সরকারের সিদ্ধান্ত বহাল রাখে কর্ণাটক হাইকোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়েছে। এর ফলে একজন আহত হয়েছেন। 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতিতে নাকে আঘাত পাওয়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অভিযোগ, তাকে ঘুষি মেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতো সহ মোট 5 বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আহত তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। তার নাকের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে আহত তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আজ বলেন, বলছিলেন আহত তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতে বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। রামপুরহাট সহিংসতা ইস্যুতে OLNM-এ বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। বাধা দিলে শাসক দল ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, অধিবেশনের শুরুতে তিনি অন্য আলোচনা মুলতবি করে রামপুরহাট হত্যাকাণ্ড এবং রোববার বসিরহাটে নাবালিকা ধর্ষণের ঘটনার উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন। অধিবেশন চলাকালীন কেন রাজ্য সরকার বিধানসভায় কোনো বিবৃতি না দিয়ে বাইরে বিশেষ তদন্ত টিম বা সিট গঠন এবং ক্ষতিপূরণের ঘোষণা করেছে সে প্রশ্নও তোলেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, প্রতিবাদে আমরা 30 মিনিট বিক্ষোভ করব বলেছিলাম, কিন্তু তার আগেই আমাদের উপরে হামলা চালানো হয়। স্পিকারের সামনে পুলিশের নিরাপত্তা কর্মীরা আমাদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। 161 জন সংসদ সদস্য প্রস্তাবটি উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে বলে ডেপুটি স্পিকার কাসেম সুরি জানিয়েছেন। আজ জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ শরীফ প্রস্তাবটি উত্থাপন করেন। এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। সদস্যদের সংখ্যা গণনার পর অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য অনুমোদন করা হয়। এরপর ডেপুটি স্পিকার জানান আগামী 31 মার্চ আবারও অধিবেশন বসবে, সেদিনই ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পাকিস্তানের সংসদে আসন সংখ্যা 342। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন 172 ভোট। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন এইসব ষড়যন্ত্রের কাছে তিনি নতি স্বীকার করবেন না। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন এইসব ষড়যন্ত্রের কাছে তিনি নতি স্বীকার করবেন না। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামক জোট ইমরান খানের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবি করেছে। তারা বলছে 2018 সালে নির্বাচনে কারচুপি হয়েছিল এবং ইমরান খানের দল তেহরিকে ইনসাফ সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতা অর্জন করে। 2020 সালের মাঝামাঝি সময়ে মুসলিম লীগ, নওয়াজ গ্রুপ, পিপলস পার্টি ও জমিয়ত ওলামায়ে ইসলাম দল সহ 11টি বিরোধী দল নিয়ে গঠন করা হয় পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামক জোট। সম্প্রতি এই জোট ইমরান খানের পদত্যাগের দাবিতে সারা দেশ থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের আয়োজন করে। এই জোট সরকারের বিষয়ে দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপেরও অবসান চাইছে। বলা হয় ইমরান খানের সরকারের প্রতি পাক সেনাবাহিনীর পরিপূর্ণ সমর্থন ছিল, কিন্তু এখন এই বিষয়ে পাক সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি বদলে গেছে, আর এই সুযোগই ইমরানকে পদচ্যুত করার আন্দোলন জোরদারে ভূমিকা রাখছে বলে অনেকেই মনে করছেন। বলা হয় পাকিস্তানে কোনো রাজনৈতিক আন্দোলনই সেনাবাহিনীর সহায়তা ছাড়া সফল হয়নি। পাকিস্তানের সরকার বিরোধী দলগুলোই ইমরান খানের পদত্যাগের ব্যাপারে তার প্রতি সময়সীমাও ঘোষণা করেছে। ইমরান বলছেন তার দেশের ঘরোয়া ও পররাষ্ট্রনীতির বিষয়ে স্বাধীন চিন্তা চেতনার কারণেই দেশি বিদেশি চক্রান্তে তার সরকারের পতন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কখনো ক্ষমতার মেয়াদ পরিপূর্ণ করতে পারেননি। সেনাবাহিনীর সঙ্গে বিরোধের কারণে ইমরানকেও একই ভাগ্য বরণ করতে হবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ক্ষমতায় টিকে থাকতে হলে ইমরানকে পাক সেনাবাহিনীর সঙ্গে আপোষ করতে হবে। পাকিস্তানের সরকার বিরোধী জোটের শক্তি প্রদর্শনের মোকাবেলায় ইমরানও তার বিপুল সংখ্যক সমর্থককে রাজপথ ও জনসভায় ডেকে এনে শক্তি প্রদর্শন শুরু করেছেন। পাকিস্তানের সংসদে আস্থা অনাস্থার ভোটাভুটিতে ইমরান বিজয়ী হবেন বলে দৃঢ় আশাবাদী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
বা র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী। আজ সকালে র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন। র্যাব সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেদের দেশে স্বীকৃত খুনিদের স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়। প্রধানমন্ত্রী বলেন, সব থেকে দুঃখজনক হলো আমাদের দেশের কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায়, আর যারা বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু অপরাধী। তারা কোনো না কোনো দোষে হয়তো চাকুরি হারিয়েছেন বা দেশ ছেড়েছেন। এর আগে গত 26 জানুয়ারি জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু স্বার্থন্বেষী মহল মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করিয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আলোচনার মাধ্যমে প্রত্যাহার হবে।
র্যাব জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং তারা দুর্নীতিমুক্ত হয় মানুষের সেবা করে, সেই একটা বড় প্রতিষ্ঠানকে আমাদের কিছু লোকজন বিভিন্ন রকমের রং তথ্য দিয়ে তাদের উপরে এই স্যাংশনটা দিয়েছেন। একাধিক আমেরিকানদের সাথে মিটিংয়ের আয়োজন করেছি, ইনশাল্লাহ আমরা যখন তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারবো, আমার বিশ্বাস যে র্যাবের মতো একটি অত্যন্ত ভালো প্রতিষ্ঠানকে তারা নিশ্চয়ই এরপর থেকে স্যাংশন তারা আমার বিশ্বাস যে উদ্যোগ করবে।
এদিকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ ও জাতির উন্নয়নে র্যাবের অবদানের প্রশংসা করে বলেছেন, সকলের প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, র্যাবের সদস্যরা আইনকানুন মেনে জনগণের সেবক হিসেবে তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
আমি গাজী আব্দুর রশিদ।
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। নবী নন্দিনী হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা বলেছেন, সত্য বলার কারণে যদি তোমার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা যে কোনো পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি লিখেছেন, ভালো লাগা আর ভালোবাসার এক প্রিয় বেতারের নাম রেডিও তেহরান, মনের মাধুরী মিশিয়ে কথা বলার নাম রেডিও তেহরান, শিক্ষা ও আনন্দ বিতরণের নাম রেডিও তেহরান। সারা বিশ্ব থেকে বেতার যেখানে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেখানে রেডিও তেহরানের পতাকা আরও উজ্জ্বল হয়ে আকাশে পথপথ করে উঠছে। আর সেই পতাকার ঔজ্জ্বল্যে দিনকে দিন শ্রোতা সংখ্যা বেড়েই চলছে। এরপর এসোতে বন্ধু ২৭ ফেব্রুয়ারি প্রচারিত সুখের নেড় অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শাহাদাত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আসা একটি ইমেল চেক করছি। এটি পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক। তিনি লিখেছেন, ১৭ মার্চ শিশু কিশোরদের মনোরঞ্জনের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসরে ইরানের সুফি সাধক ও কবি জালালউদ্দিন রুমির বিখ্যাত গ্রন্থ মসনবী শরীফ থেকে অন্ধকারে হাতি দেখা শিরোনামের একটি মজার গল্প প্রচার হয়েছে। গল্পটির সাথে সামঞ্জস্য রেখে পবিত্র কোরআনের আলোকে প্রকৃত সত্য না জেনে ধারণা বা অনুমানের উপর নির্ভর করে কোনো কিছুর মতামত দেওয়ার বিষয়ে জানতে পারলাম। এরপর বাংলাদেশের এক ঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে উদ্দীপনামূলক গান এবং ঢাকার বন্ধু সবশেষে সাউদা নওয়ার আলিশার সাক্ষাৎকারটি ছিল বেশ উপভোগ্য ও চমৎকার।
রংধনু আসরটি উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। তাৎক্ষণিক মতামতটির জন্য আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার জলিরপাট থেকে দেবেন বারিকদার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের নতুন শ্রোতা। আমাদের গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধান চন্দ্র টিকাদার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সম্পর্কে ক্লাব সদস্যদের অবগত করেছেন। এখন আমরা অনেকেই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি, অনেক ভালো লাগে খবর সহ সাপ্তাহিক অনুষ্ঠানগুলো।
একজন নতুন শ্রোতা ও পত্র লেখক হিসেবে শ্রোতাবন্ধু দেবেন বারিকদার সহ গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নিয়মিত আপনাদের চিঠি পাব। বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে মুখলেসুর রহমান পাঠিয়েছেন আসরের এবারের মেইলটি। তিনি লিখেছেন, বেতার শোনা যার নেশা, সে কি বেতারের অনুষ্ঠান না শুনে থাকতে পারে? তাই তো প্রতিদিনের ন্যায় আজকেও আমার প্রাণের বেতার রেডিও তেহরানের সম্প্রচারিত গোটা অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। এরপর তিনি সবগুলো অনুষ্ঠানের বিবরণ তুলে ধরেছেন এ চিঠিতে।
মখলেসুর রহমান ভাইকে ধন্যবাদ অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানানোর জন্য। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্নাল। এ চিঠিতে তিনি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কর্মকর্তা, কলাকুশলী এবং শ্রোতা বন্ধুদেরকে ফার্সি নববর্ষ 1401 বা নওরোজের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নতুন বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড যেন সকলের মনে সঞ্চারিত করে খুশির জোয়ার। শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন সকলের সুখে কাটে, সকলের মন থেকে হিংসা বিদ্বেষ পালিয়ে যাক বহুদূরে, তার জায়গায় আসুক সততা, বিশ্বাস আর ভালোবাসা।
নওরোজ সম্পর্কে পরের লেখাটি পাঠিয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান ঢাকার গেন্ডারিয়া থেকে। তিনি লিখেছেন, নওরোজ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল সেজেছে রকমারি ফুলে, রয়েছে রং বেরঙের ফুল, রয়েছে গিটার ও মৌমাছি। গুগলের এই চমক মন কেড়েছে সকলের, আর সেই ফুলে ক্লিক করলেই মিলছে নববর্ষের শুভেচ্ছা, রঙিন ফুলে ভরা সবুজ পল্লব, গুঞ্জনরত মৌমাছি। এই নিয়ে গুগল আঁকল তাঁর আজকের ডুডল। কেন আঁকল? আঁকল নওরোজ উৎসবকে মনে রেখে, সেই উৎসবকে শ্রদ্ধা জানালো তারা।
নওরোজ উপলক্ষে আরো অনেক শ্রোতা আমাদেরকে ইমেল করেছেন, কেউ কেউ আবার সুন্দর সুন্দর লেখাও পাঠিয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক, নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে রাজীব দত্ত।
বাংলাদেশ থেকেও বহু শ্রোতা নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ফরিদপুরের ভালোবাসী রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি জামাল আহমেদ সুবর্ণ, নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে এইচ এম তারেক, খন্দকার রফিকুল ইসলাম নওগাঁ জেলার সান্তাহার থেকে, রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে আনিকা আন্নে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস, রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসেন, চাঁদপুরের মতলব উত্তর থানার কালীপুর বাজার থেকে তনিমা তন্নি ও প্রথমা প্রমি, গোপালগঞ্জের জলির পাট থেকে বিধানচন্দ্র টিকাদার, ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় এবং টাঙ্গাইলের সাগর দিঘি থেকে মোবারক হোসেন ফোনে।
ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে মতামত ও শুভেচ্ছা জানানোই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতে শুনতে ইরান সম্পর্কে আমার হৃদয়ে অসম্ভব ভালো লাগা, অনুরাগ, প্রীতি অনুভব হচ্ছে। অনুষ্ঠান শুনে ইরান দেশটি সম্পর্কে যতটা জানছি তার থেকেও বেশি জানতে ইচ্ছে করে। এই যেমন সেদেশের ধর্মীয় সামাজিক জীবন, ভূপ্রকৃতি, নদ নদী, পাহাড় পর্বত, জলবায়ু, আবহাওয়া, অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা, লেখাপড়া, পড়াশোনা, আরও অনেক কিছু। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি, যদি কোনো বই পুস্তক আমার ঠিকানায় পাঠিয়ে দিতেন তবে তা পড়ে সমৃদ্ধ হতাম।
বোন মনীষা রায়, ইরানের বিভিন্ন বিষয় নিয়ে আপনার মনে জানার যে আগ্রহ তৈরি হয়েছে তা জেনে আমাদের ভীষণ ভালো লাগলো। তবে এসব বিষয়ে কোনো বই আমাদের কাছে এ মুহূর্তে নেই, ভবিষ্যতে ছাপা হলে নিশ্চয়ই পাবেন। যতদিন বই না পাচ্ছেন ততদিন আমাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শুনতে থাকুন, আশা করি আপনার জ্ঞান পিপাসা কিছুটা হলেও মিটবে। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক সিনিয়র শ্রোতাকে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম বিধানচন্দ্র টিকাদার, সভাপতি গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ।
শ্রোতা বন্ধু বিধানচন্দ্র টিকাদার, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমার বয়স এখন প্রায় 60 ঊর্ধ্ব। আমি সেই ছোটবেলা থেকেই আমাদের ঘরে রেডিও দেখতেছি, তখন থেকেই আমার রেডিও শোনায় হাতে খড়ি। আর রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান শুরুর দিক থেকে, সেটা 1982 সালের দিক থেকে আমি রেডিও তেহরানের সাথে যুক্ত আছি।
রেডিও তেহরানের বাংলা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে আপনি অনুষ্ঠান শুনছেন, তো এ বেতারের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই।
মূলত হলো যে রেডিও তেহরানের অনুষ্ঠানটা আসলে মানের অনুষ্ঠান। প্রতিদিন অনুষ্ঠান শুরু সময়ে মানে অর্থ সহ যে পবিত্র কোরআন তেলাওয়াত হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশ্ব সংবাদ খুব ভালো, এবং এই সংবাদ থেকে আমরা বস্তুনিষ্ঠ তথ্য পেয়ে থাকি। এছাড়া দৃষ্টিপাত যে অনুষ্ঠানটা আছে সেখান থেকেও আমরা অনেক তথ্য সংবাদ পেয়ে থাকি।
রেডিও তেহরানের অতীতের সঙ্গে বর্তমানের কি ধরনের পার্থক্য আপনি লক্ষ্য করেছেন?
সেই 80 দশকের রেডিও তেহরান আর এখনকার রেডিও তেহরান তো মধ্যে তো অনেক তফাৎ। এখন ইন্টারনেট হয়েছে, ফেসবুক হয়েছে, এর মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান একদম মানে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে মানে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে। এখন আমি দেখি যে আমাদের এলাকাতে অনেক শ্রোতা আছে, তারা ওই রেডিও তেহরানের অনুষ্ঠান সেটা অনলাইনে দেখে শুনে, কিন্তু তারা সেইভাবে লিখতে পারে না। আমি ভাবছি যে তাদেরকেও আমি উৎসাহিত করব।
সব শেষে আপনার কোনো পরামর্শ থাকলে তাও বলতে পারেন।
আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে প্রিয়জন অনুষ্ঠানে সব চিঠি বা মেল যদি পড়া সম্ভব নাও হয়, অন্তত যেন সেই চিঠিগুলো প্রাপ্তি স্বীকার করা হয়। হ্যাঁ, তাতে শ্রোতারা আরো বেশি উৎসাহিত হবে।
তো ভাই বিধানচন্দ্র টিকাদার, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @wos.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি। এই মেইলে তিনি বিশ্ব কুদস দিবস ও ফিলিস্তিনের অধিকার রক্ষায় ইরান শীর্ষক একটি লেখা পাঠিয়েছেন। নাজিম ভাই লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব বিজয় ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি চপেটাঘাত, কেননা ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই কেবল ইরানের জনগণকেই নয় বরং বিশ্বের সকল মুসলমান ও স্বাধীন চেতা মানুষকে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসার জন্য। ইমামের ওই ডাকে সাড়া দিয়ে প্রতিবছর রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়। ইমাম খোমেনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বুকে বিষাক্ত টিউমার বা ক্যান্সার বলে অভিহিত করেছেন। বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্ব ইমামের ওই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং ওই দিনকে কুদস দিবস হিসেবে পালন করতে থাকে। এই দিনে বিশ্বজুড়ে জনগণের এই ঐক্যবদ্ধ কর্মসূচির উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের আশা আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা।
নাজিম ভাইয়ের লেখাটির কিছু অংশ তুলে ধরা হল, গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথ দি গ্রাম থেকে এম এম গোলাম সরওয়ার পাঠিয়েছেন আসরের শেষ মেইলটি। রেডিও তেহরানকে মজলুম জনগোষ্ঠীর মুখপাত্র আখ্যায়িত করে তিনি লিখেছেন, রেডিও তেহরান সার্বজনীন, এটি কোনো জাতি বা গোষ্ঠীর প্রচার মাধ্যম নয়, এটি গোটা দুনিয়ার মজলুম জনগোষ্ঠীর পক্ষে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার। এই প্রচার মাধ্যমটি সবসময় ইহুদিবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার আতঙ্ক। রেডিও তেহরান কোন দাম্ভিক শক্তির চোখ রাঙানিকে ভয় করেনি, ভবিষ্যতেও করবে না। আমি এই প্রচার মাধ্যমটির দীর্ঘ যাত্রার সহযাত্রী, এর প্রতিটি অনুষ্ঠান আমাকে বিমোহিত করে।
দীর্ঘদিন ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে ইমেইল করায় গোলাম সরওয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি বিখ্যাত দেশের গান। এটির কথা ও সুর আবু জাফরের, আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আমিরুল মোমিনিন মানিক, ওবায়দুল্লাহ তারেক, তাওহিদুল ইসলাম, মিরাদুল মুনিম ও আল আমিন সাদ।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
এই পদা, এই মেঘনা, এই যমুনা সুরমানো দিতটে, এই পদা, এই মেঘনা, এই যমুনা সুরমানো দিতটে, আবার রাখাল মন গান গে যায়, আমার রাখাল মন গান গে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে,
এই মধুমতি ধান শিড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে,
এই মধুমতি ধান শিড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে,
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে,
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে,
এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়, এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমানো দিতটে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে, ইউক্রেন ইত্তেফাক। আওয়ামী লীগ নেতা খুন, নেপথ্যে অপরাধ জগৎ, রাজনীতি ও প্রতিহিংসা। প্রথম আলো, যুক্তরাষ্ট্র বিনা দোষে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। যুগান্তর, টিপু ও প্রীতি হত্যা, কিলার মাসুম 7 দিনের রিমান্ডে। মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন লিখেছে কে কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর। ভারতের শিরোনাম, বিধানসভায় গোলমাল, উত্তরবঙ্গ থেকে ফোন করে ফিরহাদের কাছে খোঁজ নিলেন মমতা, আনন্দবাজার পত্রিকা। নজিরবিহীন, চলতি বছর কোনো অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু সহ 5 বিজেপি বিধায়ক, দৈনিক সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম, এমন গুন্ডাবাজ বিরোধী দলনেতা দেখেনি, শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্র বিনা দোষে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, র্যাব ও সংস্থাটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বিনা দোষে বাংলাদেশের এই বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞাকে বর্ণনা করেছেন অত্যন্ত গর্হিত কাজ হিসেবে। তিনি বলেন যে দেশ জাতির পিতার হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের নাগরিকের মর্যাদা দিয়ে আশ্রয় দেয়, সে দেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর বিনা অপরাধে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।
সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় হত্যার ঘটনা বেড়ে গেছে। গতকালও বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে এ সম্পর্কিত খবর পরিবেশিত হয়েছে। আজকের প্রথম আলোর খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা ও ছাত্রী হত্যায় শুটার মাসুমকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দৈনিকটির অপর এক প্রতিবেদনে লিখেছে, ঢাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম
ওরফে টিপু হত্যার পেছনের কারণ অনেকটাই উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র। এর মধ্যে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ, স্থানীয় রাজনীতির বিরোধ এবং ব্যক্তিগত প্রতিহিংসা, এই তিনটি বিষয় এ হত্যার পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে। এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর একাধিক বাহিনী জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এরই মধ্যে ডিবি এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। তাকে ভাড়া করা হয়েছিল, তবে তদন্তের স্বার্থে সেটা এখন বলা যাচ্ছে না।
স্ত্রী, ছেলে ও মেয়েকে খুন সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রথম আলোর এই খবরে লেখা হয়েছে, নিজের পরকীয়ার জন্য স্ত্রী ও দুই সন্তানকে বর্বরোচিত ও অমানবিক পদ্ধতিতে হত্যা করেন তিনি, যা বিরলতম ঘটনা বলে এক রায় উল্লেখ করেছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি যেভাবে তার স্ত্রী, পুত্র ও কন্যাকে হত্যা করেছেন তা সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। এমন অপরাধ নমনীয় দৃষ্টিতে দেখার অবকাশ নেই। এমন হত্যাকারী আদালত থেকে অনুকম্পা পেতে পারেন না। স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে হাইকোর্ট আসামি মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রায় দেন।
বিশ্বের চোখ এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে। ইত্তেফাকে এ সম্পর্কে লিখেছে, কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে বলেছে ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চল থেকে রাশিয়ান সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। পশ্চিমা এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও হামলা চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে সর্বশেষ পর্যালোচনায় দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন, কিয়েভে লড়াইরত রুশ বাহিনীর দুটি কৌশলগত দল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের এখন বেলারুশের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাশিয়া থেকে ইউক্রেনে যুদ্ধ করতে যে সেনারা এসেছে তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ $63 বিলিয়ন বেশি, এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অব ইকোনমিক্স।
কে কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর? বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত বিস্তারিত এই প্রতিবেদনে লেখা হয়েছে, গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 33তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত 32 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো, সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। পাল্টা পদক্ষেপ নিচ্ছে রাশিয়াও। রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া দেশ। মোট 7,883টি নিষেধাজ্ঞার বোঝা বিশ্বের অন্যতম এই পরাশক্তির কাঁধে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বিধানসভায় গোলমাল। উত্তরবঙ্গ থেকে ফোন করে ফিরহাদের কাছে খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিধানসভার অধিবেশনের শেষ দিনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির বিধায়করা। আজ অধিবেশনের শুরুতেই ঘটে যাওয়া ঘটনা উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। খবর পাওয়া মাত্রই বিধানসভার পরিস্থিতি জানতে তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করেন। দলের পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলের বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দল কোনো ব্যবস্থা বা প্রস্তাব আনছেন কিনা সে বিষয়েও জানতে চান। অপর এক খবরে লেখা হয়েছে, এমন গুন্ডাবাজ বিরোধী দলনেতা কখনো দেখেনি। অশান্তির জন্য শুভেন্দুকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ববি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি করছে বিজেপি।
নজিরবিহীন, চলতি বছর কোনো অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু সহ পাঁচ বিজেপি বিধায়ক। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, কার্যত নজিরবিহীন ঘটনা রাজ্য বিধানসভায়। বকরিকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার অন্দরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা। মারামারির জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক, ভাঙা হয়েছে চেয়ার লাইট। এই ঘটনায় শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য। তবে তাদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন স্পিকার, তাতে আগামী বছর পর্যন্ত কোনো অধিবেশনে অংশ নিতে পারবেন না তারা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন। আজ তুরস্কে আবারও বসছেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আধাবেলা হরতালে সংঘর্ষ। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বললেন প্রধানমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি, একজন আহত, পাঁচ বিজেপি বিধায়ক সাসপেন্ড। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।